কে উঠবে না, আরো আছে, এটা 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 ফার্স্ট শো, সেকেন্ড শো শুরু হবে এখানে।
ভগবান কৃপা করে এই কায়দা করে দিয়েছেন, এই উপলক্ষে অন্তত বছরে একদিন আমার কথা শুনবেই, হবে না? এই জন্যই তার সমস্ত লীলা, এই যত অনন্ত লীলা তার উদ্দেশ্য সেইটাই। হ্যাঁ, অনুগ্রহায় ভক্তানাং ভজতে তাদৃশা দশ তৎপর ভবেদ, ভগবান এসে সব লীলা বিলাস করেছেন অনুগ্রহায় ভক্তানাং, ভক্তদের প্রতি অনুগ্রহ করে কৃপা করে, তাহলে তারা এই লীলা শ্রবণ করে, তাদের চিত্তশুদ্ধি করবে এবং তার প্রতি আকৃষ্ট হবে। সেই উদ্দেশ্যেই আবির্ভাব তিরোভাব তিথি পালন করবার জন্য আচার্যরা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই তিথিতে ভগবানের সেই লীলা আমরা একটু তার সম্পর্কে শ্রবণ করব। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে ভগবান বলরাম আবির্ভূত হবে। তো বলরাম কে? এই বলরাম অত্যন্ত গভীর তত্ত্ব, কেন এই জগতে চিন্ময় জগতে বলরাম ব্যক্তিরকে কোনো অস্তিত্ব নেই, সব কিছু বলরামই। এটা শাস্ত্র সুন্দরে বর্ণনা করা হয়েছে যে সব কিছুই বলরাম, হ্যাঁ বলরাম ব্যক্তিরকার কিছুই নেই, গাছপালা জগৎ জীব সব কিছু, সব কিছু বলরামের, সব কিছু বলরামের। সেই গোলক বৃন্দাবন থেকে শুরু করে মথুরা বৈকুণ্ঠ এই জড় জগৎ, বলরাম ব্যক্তিরকে বলরাম ভিন্ন আর কিছুই নেই। প্রথম বলরামের প্রকাশ হয় ভগবান কৃষ্ণের প্রথম প্রকাশ বিগ্রহ আছেন কে না বলরাম, সেই বৃন্দাবনে তার গোপবেশ গোপভাব, সেই বলরামই আবার আবির্ভূত আছেন কোথায়, দ্বারকায়, সেখানে তাকে বলা হচ্ছে মূল সংকর্ষণ, সেখানে ক্ষত্রিয় বেশ আর ক্ষত্রিয় ভাব। সেই বলরামে আবার আবির্ভূত হয়েছেন বৈকুণ্ঠে পরব্যমে, কিভাবে না মহাসংকর্ষণ রূপে, আর সেই মহাসংকর্ষণ আবার আবির্ভূত হচ্ছেন মহাবিষ্ণু বা কারণদক্ষায় বিষ্ণু রূপে, সেই কারণদক্ষায় বিষ্ণু আবির্ভূত হচ্ছেন কিভাবে, গর্ভদক্ষায় বিষ্ণু রূপে, সেই গর্ভদক্ষায় বিষ্ণু আবির্ভূত হচ্ছেন কিভাবে, ক্ষীরদক্ষায় বিষ্ণু রূপে, সেই ক্ষীরদক্ষায় বিষ্ণু আবার আবির্ভূত হচ্ছে কি না শেষ অনন্ত শেষ, শেষ মানে শেষ, ওই বৃন্দাবনের বলরাম থেকে শুরু করে এই শেষ পর্যন্ত সবাই থাকলেই বলরাম, বলরাম মূল সংকর্ষণ মহাসংকর্ষণ মহাবিষ্ণু গর্ভদক্ষ বিষ্ণু ক্ষীরদক্ষ বিষ্ণু শেষ, এই সব বলরাম তত্ত্ব। এই জগৎ যখন বিনাশ হয়ে যায় যত প্রকৃতির উপাদানগুলো কোথায় থাকে সব মহাবিষ্ণু বলরামতেই আশ্রয় নিয়ে থাকে, এই যত জীবাত্মা এইসব বলরামতে আশ্রয় নিয়ে থাকে, বলরাম সব জীবাত্মাকে ধারণ করে রাখেন। এই জগৎ সৃষ্টি হয় কার প্রভাবে না বলরামের প্রভাবে, আর এই জগতের কথা বাদ দাও চিন্ময় জগৎ পর্যন্ত বলরাম হচ্ছেন ক্রিয়াশক্তি, বলরামের ব্যতিরেকে কৃষ্ণ কিছু করতে পারবে না, অবশ্য কৃষ্ণের ইচ্ছা শক্তি বাসুদেবের জ্ঞান শক্তি বলরামের ক্রিয়াশক্তি, এই ক্রিয়াশক্তি দ্বারা সব কিছু হয়, অবশ্য কৃষ্ণ ইচ্ছা না করলে হবে না, তুই ইচ্ছা করলে হবে না, যেহেতু বলরামকে করতে হবে, তাই বলরামের শক্তিতে সম্পূর্ণ জড় জগৎ বাদ দিন চিন্ময় জগৎ বলরামের দ্বারা প্রকাশিত, বৈকুণ্ঠ অনন্ত বৈকুণ্ঠ লোক সেই গোলক বৃন্দাবন থেকে শুরু করে ভগবানের শ্রীকৃষ্ণের শয্যা আসন থেকে শুরু করে ঘর বাড়ি মন্দির সব বলরাম। এই মন্দিরে ঢুকবার আগে আমি দেখি কিছু কিছু ভক্তরা মন্দিরের সিঁড়িতে এইরকম লাগে, কেন, আরে আমরা বলরাম এই মন্দির বলরাম যে কি কৃষ্ণকে ধরে রেখেছে সেখানে আমরা পা দিয়েছি তাই সম্মান করে আমরা আগে প্রণাম করি, ভগবানকে যে ধরে রেখেছে সে যে বলরাম, তার কোলে ভগবান যখন গোচরণে যাবেন ক্লান্ত শ্রান্ত হবেন তার কোলে আশ্রয় দেবে বলরাম, ভগবানকে ধরে রেখেছেন সেই জন্যই বলরাম কৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হওয়ার পূর্বে সে গর্ভকে সুস্থ করে তৈরি করবার জন্য আগে তিনি প্রবেশ করছেন। ভগবান কৃষ্ণ নির্দেশ দিয়েছেন যোগমায়াকে, গচ্ছ দেবী, হে দেবী তুমি যাও, সে গো কি গো গাভী সমলঙ্কৃত বৃন্দাবনে ব্রজে তুমি যাও, সেখানে গিয়ে সংকর্ষণ আখ্যা সংকর্ষণ নামে যে আমার প্রথম প্রকাশ দেবকীর গর্ভে রয়েছেন তাকে আকর্ষণ করে তুমি নিয়ে তার নিত্য মাতা রোহিণীর গর্ভে স্থাপন করো। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ খুব সাবধান সঙ্গে তোমায় করতে হবে, অবশ্যই এটা সহজ নয়। যার পিছনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, জড় জগৎ, চিন্ময় জগৎ যার দ্বারা সঞ্চালিত হয় তাকে সঞ্চালন করবে, তাকে স্থানান্তরিত করবে, অতি গুরুত্বপূর্ণ কাজ যোগমায়াকে ভগবান কৃষ্ণ দিচ্ছেন। অতি যত্ন সহকারে তুমি কি করবে না, দেবকীর গর্ভ থেকে স্থানান্তরিত করে তাকে রোহিণীর গর্ভে নিয়ে যাবে। তো রোহিণীর গর্ভে কেন নিয়ে যেতে হবে, দেবকীর গর্ভ থেকে জন্ম হলে তো হয়ে যেত না। রোহিণী হচ্ছে বলরামের নিত্য মাতা, এরা এইরকম নয় যে কোনো একটা মহিলা সৌভাগ্যক্রমে তার তপস্যার ফলে যোগ সাধনা করে বা তপস্যা করে ভক্ত হয়ে ভগবানের মা হয়ে যাবে, না। রোহিণী গোলক বৃন্দাবনে ভগবান বলরামের নিত্য মাতা, তাই বলরামকে রোহিণীর মাধ্যমে জগতে হ্যাঁ তিনি প্রকাশিত হবেন। তাই কৃষ্ণ বলছেন তুমি বলরামকে স্থানান্তরিত করে, মানে রোহিণীকে তো বসুদেব আগে থেকে পাঠিয়ে যেতেন, বসুদেব মানে 11 জন পত্নী ছিলেন, তো সব পত্নীকে আগে পাঠিয়ে দিয়েছেন, শুধু একমাত্র দেবকী রয়েছেন, বন্দিশালায় ছিলেন। তো রোহিণীকে যখন রোহিণী গর্ভবতী হয়েছেন, তখন একদিন গভীর রাত্রিতে একটা ঘোড়ার উপরে চড়িয়ে তিনি কি করছেন না, রোহিণীকে নন্দালয়ে পাঠিয়ে দিয়েছেন। তো ভগবান কৃষ্ণ বলছেন হ্যাঁ যোগমায়াকে ডেকে খুব অত্যন্ত সন্তর্পণের সহ তুমি এই শেষাক্ষ বলরামকে তুমি নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করো, যে রোহিণীর পুত্র হয়ে জন্মলাভ করা কথা। আর তুমি দেবকীর গর্ভে কেন ঢুকেছ, দেবকীর গর্ভে প্রবেশ করা কি লক্ষ্য রয়েছে, এখানে বর্ণনা করা হচ্ছে যে কেন প্রবেশ করেছেন না। এই দেবকী আমরা জানি ভগবান কৃষ্ণ আছেন অষ্টম গর্ভের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন, তার পূর্বে সাতটি গর্ভ, সপ্তম গর্ভ হচ্ছে বলরাম, তার পূর্বে ছয়টি গর্ভ, ছয়টি পুত্র জন্মলাভ করেছেন। তো এই ছয়টি পুত্রকে কংস মেরে ফেলেছে, আর কংস মেরে খুব আনন্দ পাচ্ছে, ও আমি আমার শত্রুকে মেরে দিয়েছি, আমাকে মারতে এসেছিল হ্যাঁ আমি গর্ভ বেরোতেই মেরে দিয়েছি। কিন্তু আসলে সে কাকে মেরেছে, শাস্ত্রে বর্ণনা করা আছে আসলে ও নিজের পুত্রদেরকেই মেরেছে। ভগবান কৃষ্ণকে কেউ ঠকাতে পারে না, আমরা বড় অহংকারী হতে পারি, ওহ আমি ভগবানকে দেখিয়ে দিয়েছি, ভগবান অত চালাক তিনি আমাদেরকে উল্টো দেখিয়ে দেন। তো কংস মনে করছে আমি এদেরকে মেরে ফেলেছি, কিন্তু কংস আসলে তার নিজের পুত্রদেরকে মেরেছে, কেন না কংস পূর্বজন্মে কাল নেমে ছিল আর এরা তার পুত্র ছিল। তো এরা কি করছিল, এরা সব তপস্যা করতে গিয়েছে, তপস্যা করতে গিয়েছে ব্রহ্মাকে সন্তুষ্ট করবে যে আমরা অমর বর লাভ করি। তো এ কথা হিরণ্যকশিপু জেনে ফেলেছে, জেনে ফেলে রেগে গেছে, আরে তোমাদের অত দুঃসাহস, আমার বিনা অনুমতি তোমাকে তপস্যা করে অমর বর চাইছ, তোমাদেরকে আমি অভিশাপ দিচ্ছি যে তোমরা তোমাদের বাবার হাতে মরবে, হত্যা হাত বাবা তোমাদেরকে হত্যা করবে। তো সেই জন্য এই কালনেবী কংসরূপে জন্মলাভ করল, আর তার সেই ছয় পুত্র, এই ছয় পুত্র তারা তাদের পূর্বজন্মে তারা মরিচির পুত্র ছিল, মরিচির পুত্র ছিল। তো মরিচির পুত্র ছয় জন ঋষি ছিল, কিন্তু ভগবান ব্রহ্মা যখন তার কামে মোহিত হয় বা ভগবানের ইচ্ছায় হোক তার কন্যার সেখানে দৌড়াছিলেন তার সঙ্গ করবার জন্য, তার প্রতি আকৃষ্ট হয়, তখন এরা হাসছিল, হাসছিল হ্যাঁ দেখে দেখে দেখো কিরকম করছে। তো ব্রহ্মা রেগে তাদেরকে অভিশাপ দিয়ে যায় তোরা অসুর হয়ে যাবে। সেজন্য মরিচির সেই ছয়টা পুত্র এই অসুর হয়ে কালনেই অসুর হয়ে পুত্ররূপে জন্মলাভ করল। এই মরিচির ছয়টা পুত্র কিভাবে হলো তার তুলনাত্মক তুলনামূলক বর্ণনা খুব সুন্দরভাবে বিশ্বনাথ চক্রবর্তী বাদ দিয়েছেন, প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করেছেন, জন্মাষ্টমীর সময় আমরা সেটা আলোচনা করব। তো এই ছয় পুত্র তারা ষট গর্ভাসুর রূপে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন, আর তাদেরকে কংস কী করছে না মেরে ফেলেছে। তো যেখানে এই ছয়টা অসুর এসে জন্মলাভ করেছে সেখানে ভগবান কৃষ্ণ কী করে প্রবেশ করবে, তো সেই জন্য ভগবান কৃষ্ণ আসবার আগে বলরাম এসেছেন। বলরাম এসে সে জায়গা পরিষ্কার করে পবিত্রতা এনে সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যে কৃষ্ণ এসে সেখানে অবস্থান করবেন। তো এইভাবে তার কাজ যখন শেষ হয়ে গেছে, কত সপ্তম মাসে নাকি, তখন আমি ইন্টারনেটে দেখছি বলরামের আবির্ভাব তিথি নিয়েও একটু গন্ডগোল চলছে, কে বলছে ষষ্ঠী তিথিতে আবির্ভূত হয়েছেন, কে বলছে পূর্ণিমাতে, তার বিভিন্ন শাস্ত্রে একটু মতভেদ দেখা যাচ্ছে। যাই হোক, সপ্তম মাসে হ্যাঁ কি হয়েছে, এই কৃষ্ণের নির্দেশ ক্রমে যোগমায়া এই বলরামকে নিয়ে দেবকী গর্ভ থেকে রোহিণী গর্ভে স্থাপন করেছেন, তাই তার নাম আছে সংকর্ষণ। সম্যক রূপে আকর্ষণ করে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে সংস্থাপন করা হয়েছে, তাই তার নাম রাখা হলো সংকর্ষণ। তিনি বলরাম, সুন্দর আনন্দ প্রদান করেন, তাই বলরাম। তিনি বলদেব, জীবকে শক্তি প্রদান করে, তিনি বলদেব। তিনি হলধর, তিনি হল লঙ্গল ধারণ করেছেন, তিনি বলদেব। তিনি কি তত্ত্ব? বলদেব এক ধারায় তিন তত্ত্ব, তিনি দাস, তিনি সখা, তিনি গুরু। এই তিন তত্ত্ব, বলরাম হচ্ছেন আদি গুরু, বলরাম হচ্ছেন নিত্যানন্দ, যিনি হচ্ছেন আদি গুরু তত্ত্ব। এই জগতের সব কিছু ভক্তি এই বলরাম কাছ থেকেই আসে কৃষ্ণ প্রাপ্তি করবার জন্য। আর এই বলরাম সখাও, যেহেতু ভগবান কৃষ্ণকে নিয়ে গোচারণে তারা খেলাধুলা করেন, তাই সখাও। আর এই বলরামকে দাস, কৃষ্ণের দাস, সেই জন্য বলা আছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা জানি জীব আছে কৃষ্ণের দাস, দেবতারা কৃষ্ণের দাস, এমনকি বিষ্ণু কৃষ্ণের দাস, নন্দ যশোদাও কৃষ্ণের দাস, বলরাম বড় ভাইও কৃষ্ণের দাস। সেজন্য যথার্থই বলা হয়েছে যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব দাস। কিরকম? এইখানে বলরাম কৃষ্ণ বলরাম মূর্তি রাখা হয়েছে, দেখবে তার নিচে একটা ফটো রাখা হয়েছে, সে ফটো কি দেখছো তোমরা? যেন কৃষ্ণ গোচারণে গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছেন, কৃষ্ণ গোপবালকের কোলে মাথা দিয়ে এসেছেন, বলরাম কি করছেন? তার পাদ সম্বাহন করছেন বসে বসে। সেজন্য বলরাম এক ধারায় তিনি গুরুতত্ত্ব, সখাতত্ত্ব আর দাসতত্ত্বর অন্তর্ভুক্ত হয়েছেন। তো এইভাবে বলরামের বহু চরিত্র বর্ণনা করা হচ্ছে, যে বলরাম কিভাবে সেই নন্দালয়ে রোহিণীর পুত্ররূপে তিনি আবির্ভূত হয়েছেন, আর যখন ভগবান কৃষ্ণ ফিরে গিয়েছেন তখন কি হয়েছে, না বলরাম আবির্ভূত হয়েছেন কিন্তু আবির্ভূত হয়ে এই বধিরের মতন আছেন। আপনারা শুনেছেন রাধারানী যেরকম চোখ খুলছিল না, সেরকম বর্ণনা করেছে বলরাম একটু মুখের মতন চুপচাপ রয়েছেন। বলরামের প্রায় এক বছর পরে মনে হয় কৃষ্ণের আবির্ভূত হয়েছে, সেটা নিয়ে একটু দ্বন্দ্ব আছে। এক্স্যাক্টলি কত রাধারানী কবে কৃষ্ণের কতদিন আগে হয়েছে না কত বছর আগে হয়েছে এটাকে বোঝা মুশকিল। আসলে এগুলো কিছু দ্বন্দ্ব নয়, শুধু আমাদেরকে বুঝতে হবে যে ভগবানের কার্যকলাপ কোন সময়ের দ্বারা নিয়ন্ত্রিত নয়। আমার ভগবানের আবির্ভাব তিরোভাবকে সময়ের সীমার মধ্যে বুঝতে চাই। রাধারানী আগে জন্ম হয়েছে না কৃষ্ণ আগে জন্ম হলো? রাধারানী আগে জন্ম হলে রাধারানী কি কৃষ্ণের আট দিন আগে জন্ম হয়েছে না এক বছর আট দিন আগে জন্ম হয়েছে? এসব আমার বিচার করছি, কিন্তু ভগবান যে লীলা এ তো সময়ের সীমার বাইরে। সময় এখানে কাজ করে না, এক মুহূর্তে এক ব্রহ্মরাত্র হয়ে যাবে আর এক ব্রহ্মরাত্র এক মুহূর্তে হয়ে যাবে। ভগবান কৃষ্ণ একশো বছর অতিবাহিত করে দ্বারকায় ফিরে এসেছেন, ব্রজগোপিকার যেই রকম ছিলেন ঠিক সেই রকম দেখছেন, সময়ের প্রভাব তাদের উপরে নেই। ভগবান কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণ শিশু কৃষ্ণকে নিয়ে ভাণ্ডারী বনে নন্দ মহারাজ গোচরণে গিয়েছেন শিশু কৃষ্ণকে নিয়ে, তখন মেঘ এসে গেছে তো শিশু কৃষ্ণ গলা জড়িয়ে ধরেছে, যেমন নন্দ মহারাজ একদম বিব্রত কি এখন করবেন, যেমন রাধারানী তার কিশোরী রূপে রাধারানী সেখানে সে আবির্ভূত হয়ে গেছেন। কি সময়ের ব্যবধান আমরা দেখব, কত বছর আগে রাধারানী আবির্ভূত হয়েছিল, যে কৃষ্ণ যখন শিশু অবস্থা তখন কিশোরী রূপে সেখানে আবির্ভূত হয়েছেন তিনি। তো এগুলো সময় দিয়ে আমাদের বোঝা বড় মুশকিল। তো বলরাম যাই হোক, বলরাম আগে আবির্ভূত হয়েছেন সেটা কিন্তু সত্য, হ্যাঁ তো আবির্ভূত হয় কিন্তু কিছু বলতেন না বলরাম। আমরা তো শুনেছি বলরাম কখন হাসা শুরু করেছে, আমরা তো জানি, যদিও বাহিরের লোকেরা বলে বল কৃষ্ণ আছেন দেবকী পুত্র, আমরা জানি যশোদা পুত্র তিনি, যশোদা গর্ভ থেকে আবির্ভূত হয়েছেন। এই বলরাম আবির্ভূত হওয়ার পরে বধির হয়েছিলেন, কিন্তু যখন কৃষ্ণ মা যশোদার গর্ভে অবস্থান করছেন সেই সময় তিনি কোনো কারণবশত ভালোবেসে মা যশোদা হ্যাঁ, বলরামকে তার কোলে ধারণ করতেন, তো কোলে ধারণ করলে কৃষ্ণ যেহেতু মা যশোদার গর্ভে অবস্থান করছেন, তাই নাকি শিশু অবস্থায় বলরাম খুব হাসতেন, খুব আনন্দ পেতেন, তার বধিরতা ভাব দূর হয়ে যেত। তো এইরকম বলরাম কৃষ্ণের সহ ব্রজে বিভিন্ন লীলা বিলাস করেছেন, তার সঙ্গে মথুরায় বিভিন্ন লীলা বিলাস করেছেন, তারপরে দ্বারকায় এসেছেন, দ্বারকায় এসে সবসময় ভগবান কৃষ্ণের কাছ থেকে তার বড় ভাই রূপে সম্মান লাভ করেছেন। দ্বারকায় গিয়ে তার বিবাহ হয়েছে দুই পত্নী বলদেবের, বলদেবের দুই পত্নীর নাম কি? হ্যাঁ, রেবতী আর বারুণী। যারা জানো না তারা বলো। হ্যাঁ, এবার মনে রাখো যে বলরামের দুই পত্নী রেবতী আর বারুণী। তো বলরাম যখন নিত্যানন্দ রূপে আবির্ভূত হলেন, এই রেবতী বারুণী কি রূপে আবির্ভূত হয়েছিলেন কারা কারা জানো না, হাত তোলো, কিভাবে আবির্ভূত হয়েছিলেন? হ্যাঁ, জাহ্নবা দেবী আর বসুধা, জাহ্নবী আর বসুধা, এই দুই রূপে রেবতী আর বারুণী আবির্ভূত হয়েছিলেন। তো বারুণী রেবতীর সঙ্গে ভগবান বলরামের বিবাহ হল। এই রেবতী দেবীর বিবাহ সম্পর্কে বলরাম সঙ্গে শাস্ত্রে বর্ণনা করা আছে। তো রেবতী দেবী তো সাধারণ নয়, এ রৈবত রাজার কন্যা ছিল। রৈবত জানো, রৈবত কি? এ বিভিন্ন মন্বন্তর আছে না, কি মন্বন্তর? স্বয়ম্ভুব মনু, সরিচেষ মনু, উত্তম মনু, তামস মনু, রৈবত মনু, তারপরে কি মনু, তারপরে বৈবসত মনু। সে রৈবত মন্বন্তর যে রৈবত রাজা ছিলেন, তার কন্যার নাম আছে রেবতী। রেবত মনুর মন্বন্তর যে রাজা ছিলেন, রৈবত রাজার না কুকুদ্মী, রাজা কুকুদ্মী। তো রৈবত রাজার কন্যা আছে রেবতী, তো সে তো লক্ষ্মী অংশে আবির্ভূতা। তো রাজা দেখছেন আমার কন্যাকে কাকে বিয়ে দেব, কোনো যোগ্য পাত্র খুঁজে পাচ্ছেন না। খোঁজে না পেয়ে তিনি ব্রহ্মলোকে গিয়েছেন ব্রহ্মার সঙ্গে পরামর্শ করতে, যে কার সঙ্গে আমার কন্যাকে আমি বিবাহ দিতে পারি। যখন ব্রহ্মার সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন, তখন ব্রহ্মা সেখানে রাজসভায় বসেছেন, আমোদ প্রমোদ লীলা চলছে, সেখানে হু হু হা হা গন্ধর্ব তারা নৃত্য আর কীর্তন করছে। তো সেই সময় এই রৈবত রাজা গিয়েছেন, তো রৈবত রাজাকে বলা হয়েছে যে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, যখন এই গন্ধর্বদের নাচ শেষ হয়ে যাবে তখন ব্রহ্মার সঙ্গে তুমি সাক্ষাৎ করবে। তো সেখানে 10-15 মিনিট গিয়ে সেখানে বসে আছেন। তারপরে যখন ব্রহ্মা এসেছেন, সাক্ষাৎ হয়েছে, কি ব্যাপার? না, আমার কন্যাকে সঙ্গে নিয়ে গেছেন, রেবতীকে সঙ্গে নিয়ে গেছেন ব্রহ্মলোকে, যে আমার এই কন্যাকে নিয়ে এসেছি, তুই অত সুন্দরী, তো লক্ষ্মী গুণসম্পন্না, একে আমি কোন বরে হাতে দিব খুঁজে পাচ্ছি না, যে আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি যে কার হাতে এই লক্ষ্মী স্বরূপা হ্যাঁ কন্যারত্নকে আমি সমর্পণ করব। ব্রহ্মা বিচার করে দেখছেন এ তো মর্ত্যলোক থেকে এসেছে, মর্ত্যলোকে সেখানে 15 মিনিট বসে আছে। তো মর্ত্যলোকের 15 মিনিট মানে কি? সেখানে তো এই ব্রহ্মলোকের 15 মিনিট মানে কি? এখানে তো কত কত যুগ অতিবাহিত হয়ে গেছে, কেন আমাদের সত্য ত্রেতা দ্বাপর কলি এরকম 1000 বার হলে একদিন, আর 1000 বারে 1 রাত, তো এরকম 1 মাসে 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। তো এখানে এই যে 15 মিনিট বসে আছে তাহা মানে কত যুগ অতিক্রান্ত হয়ে গেছে। এখানে রৈবত রাজা বলছে আমার কন্যার জন্য ভালো বর কি ব্যবস্থা করে দাও। তো ব্রহ্মা হাসছেন, রৈবত রাজা তার তোমার কন্যার জন্য ভালো বর কি ঠিক করব? তুমি যে মর্ত্যলোক থেকে এখানে এসে এই সময় ছিল আছো, এর মধ্যে মর্ত্যলোক ফিরে যাবে, তুমি তো কাউকে দেখতেই পাবে না সেখানে, তোর জ্ঞান্তি বর্গ মানুষ সব শেষ হয়ে গেছে, কয়েক যুগ অতিবাহিত হয়ে গেছে, তো নিশ্চয় না তো চিনতেই পারবে না তোমার ঘর বাড়ি কি আছে, কি আছে কি না, তো সেখানকে কি পাবে এখানে? তখন চিন্তা করলেন কি হবে তাহলে, এখনই আমি কন্যা কাকে দেব? তখন ব্রহ্মা বিচার করে দেখেছেন যে এখনই বহু যুগ অতিবাহিত হয়েছে, আর এখনই হ্যাঁ বৈবসত মন্বন্তর অষ্টবিংশতি চতুর্যুগের দ্বাপর যুগ চলছে। এই দ্বাপর যুগে দ্বারকায় ভগবান স্বয়ং বলরাম অবস্থান করছেন, তো তুমি তোমার কন্যাকে নিয়ে বলরামের হাতে সমর্পণ করো, উনি উপযুক্ত পাত্র তোমার কন্যার পানি গ্রহণ করার জন্য। এইভাবে ব্রহ্মার কাছ থেকে নির্দেশ পেয়ে তো কন্যাকে নিয়ে রৈবত রাজা দ্বারকায় এসেছেন।
সে কন্যা ছিল কোন যুগের?
বহু বহু পূর্ব যুগের কন্যা,
সে বিরাট লম্বা মেয়ে। তাকে বলরাম কাছে এসে বলছেন, এর ব্রহ্মা আমাকে পাঠিয়েছেন আমার এই হ্যাঁ লক্ষ্মী স্বরূপ রত্নকন্যা, তুমি একমাত্র যোগ্য পাত্র, তো তুমি কন্যাকে আমার গ্রহণ করো ব্রহ্মার নির্দেশে। ব্রহ্মা নির্দেশ দিয়েছে, তো বলরাম রাজি হয়েছেন যে ঠিক আছে তোমার কন্যা রেবতীকে আমি বিবাহ করব। তো বিবাহ হচ্ছে, বিবাহ তো করবো, কিন্তু আমার সাইজ তো ছোট, এ সাইজ অনেক বড়, আমার থেকে কয় ডবল হবে কে জানে, তো এর সঙ্গে আমি কি করে বিবাহ করবো, এই সমস্যা এসে গেছে। তখন বলরাম করছে ঠিক আছে কোনো চিন্তা নেই। বলরাম কি করছেন, তার লঙ্গল দিয়ে, হ্যাঁ লঙ্গল দিয়ে ওই যে লম্বা কন্যা রেবতী ছিল তার ঘাড়ে রেখেছে, রেখে নাকি চেপেছেন, চেপে টেনেছেন, এইটা শুনেছিল কোথায় পড়েছি এরকম, যদিও শুনতে উদ্ভট মনে হয় ভগবান লীলায় সব কিছু সম্ভব। তো এরকম চেপে তাকে সমান সাইজ করেছেন, যেরকম অভিরাম ঠাকুর যেরকম শ্রীরাম লম্বা হয়েছিল, হ্যাঁ বলরামকে কাঁধে চাপ দিয়ে যেরকম সমান করে দিয়েছিল, সেরকমই রেবতীর ক্ষেত্রে নাকি হয়েছিল শোনা যায়। তখন এরকম ছোট করে তাকে তাকে বিবাহ করেছেন। এই বিবাহ করে আরও বহু বহু লীলা বিলাস রয়েছে, কুরুক্ষেত্রে যুদ্ধের সময় কীরকম হয়েছিল, কীরকম তিনি তীর্থযাত্রায় গেলেন, অদ্ভুত সব লীলা বলরাম রয়েছে। তো সেই ভগবান বলদেবের শুভ আবির্ভাব তিথি আজকে, তার শুভ আবির্ভাব তিথিতে আমরা তার চরণকমলে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে সে কৃপা করেন, আমাদের মধ্যে সেই বল দেন, তার নাম বলদেব, যে বল প্রদান করেন, যে বল যে শক্তি সামর্থ্য লাভ করে আমরা সম্পূর্ণরূপে ভগবান শ্রী শ্রী রাধা মাধবের চরণকমলে আত্মসমর্পণ করে তার অহেতুক সেবায়, প্রেমময় সেবায় আমরা যেন নিজেকে নিযুক্ত করতে পারি। জয় শ্রী শ্রী বলদেব ভগবান কে, জয় বলরাম শুভ আবির্ভাব তিথি কে, উৎসব কে, সমবেত ভক্তবৃন্দ কে, নিতাই গৌর প্রমানন্দে, হরি হরি বল, হরি বল।